শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জাতীয় সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা ফের মন্ত্রিসভায় তোলার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা থেকে জহুরুল আলম।
জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন সহ ৭ দফা দাবি জানানো হয়েছে বিএনপির সমাবেশ থেকে।
এবং কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
রোহিঙ্গা ও বেআইনি অনুপ্রবেশকারীদের বিস্তারিত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে দেশের সব রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুফতেন স্ট্রিং কুইন। ইন্দোনেশিয়া কর্মকর্তারা বলেছেন ভূমিকম্প ও তারপরে সুনামিতে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে এখন দাঁড়িয়েছে ৮৩২। কর্তৃপক্ষ বলেছে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে তারা অনুমান করছে। জাতীয় বিপর্যয় সংস্থার মুখপাত্র সুতপ পূর্ব নুগ্রহ বলেছেন হতাহতের সংখ্যা বাড়তে থাকবে। এর আগে ওই সংস্থা থেকে বলা হয় মৃতের সংখ্যা ৪২০। ফরাসি সংবাদ সংস্থা থেকে বলা হয়, নুগ্রহ আরও বলেন, কোনো রোগ যাতে ছড়াতে না পারে সে কারণে আজ থেকে আমরা গণকবর দেওয়া শুরু করব। ভূমিকম্প ও সুনামিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শনের জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো রবিবার পালু শহরে পৌঁছন। যেসব স্থান ভূমিকম্প ও তারপরে সুনামিতে বিধ্বস্ত হয়, পালু তার অন্যতম। প্রেসিডেন্ট উইডোডো ওই এলাকায় মোতায়েন সেনাদের উদ্দেশ্যে বলেন, আপনারা দিন রাত্রি কাজ করার জন্য প্রস্তুত থাকুন। ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি থেকে বলা হয় প্রায় ১৭,০০০ মানুষ ২৪টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। রবিবার হোয়াইট হাউস থেকে বলা হয় সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য মনোনীত বিচারক ব্রেট ক্যাভেনর বিষয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআইয়ের তদন্তে তারা হস্তক্ষেপ করবে না। হোয়াইট হাউসের মুখপাত্রী সেরা হাকাবি স্যান্ডার্স রবিবার ফক্স নিউজ টেলিভিশনকে বলেছেন হোয়াইট হাউসের আইনজীবী সেনেটকে তদন্তের ব্যাপকতা বিষয়ে শর্ত নির্ধারণ করতে দিয়েছেন। ডক্টর ক্রিস্টিন ব্লাজি ফোর্ড বিচারক ব্রেট ক্যাভেনর বিরুদ্ধে যৌন অসদাচরণের যে অভিযোগ করেছেন সে সম্পর্কে এফবিআইয়ের তদন্ত বিষয়ে সেরা হাকাবি স্যান্ডার্স উল্লেখ করছিলেন। ক্যাভেনর এবং ফোর্ড দুজনই গত বৃহস্পতিবার সেনেটের বিচার বিভাগীয় কমিটিতে পৃথকভাবে সাক্ষ্য দেন। ডক্টর ফোর্ড কমিটিকে বলেন তিনি ১০০% নিশ্চিত যে ১৯৮২ সালে ক্যাভেনর তার উপর যৌন নিপীড়ন করেন যখন তারা দুজনই হাই স্কুলে পড়তেন। বিচারক ক্যাভেনর ওই অভিযোগ ক্ষুব্ধভাবে অস্বীকার করেন। কমিটির অনুরোধে ট্রাম্প শুক্রবার ক্যাভেনর বিষয়ে নতুন তদন্তের নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইনের মধ্যে বৈঠকের কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে বিশেষ তদন্তের তত্ত্বাবধান করছেন রড রোজেনস্টাইন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টে এই ইঙ্গিত দেয়া হয় যে রোজেনস্টাইন সুপারিশ করেছেন যে তথ্য প্রমাণ সংগ্রহ করার লক্ষ্যে গোপনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথাবার্তা রেকর্ড করা হোক, যাতে এটা প্রমাণ করা যায় যে তিনি শাসন করার অযোগ্য। এই অভিযোগ রোজেনস্টাইন অস্বীকার করে দুটি বিবৃতি দিয়েছেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের নাটোর ও লালমনিরহাট জেলা থেকে সন্দেহভাজন ৮ জঙ্গিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রোববার র্যাবের তরফে জানানো হয়েছে শনিবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায় নাটোর জেলার বড়াই গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার সহ ৫ সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ থেকে একই রাতে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা সাদ্দাম সহ তিন জঙ্গিকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কক্সবাজার জেলায় দুইজন এবং নারায়ণগঞ্জ জেলায় একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে বন্দুকযুদ্ধে নিহত তিন ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের দেয়া তথ্য মতে 2018 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 377 জন নিহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের কারাগারগুলোর উপরে চাপ কমানো এবং বন্দীদের মানবাধিকার পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে সরকার লঘু অপরাধে সাজা পাওয়া 5,800 জন আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
দেশের কারাগারগুলোর উপরে চাপ কমানো এবং বন্দীদের মানবাধিকার পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে সরকার লঘু অপরাধে সাজা পাওয়া 5,800 জন আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে মধ্য সেপ্টেম্বরে এই প্রক্রিয়ার অংশ হিসেবে সিলেট কারাগার থেকে 148 জনকে মুক্তিও দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্যদেরও মুক্তি দেওয়া হবে। বাংলাদেশের কারা মহাপরিদর্শক বা আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, কারাবিধি মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যে সমস্ত কারাগারগুলোতে এই ধরনের লঘু অপরাধের বন্দীরা বেশি, তাদেরকে আমরা প্রাথমিকভাবে প্রাধান্য দিয়ে সেইগুলোতে আগে যাচ্ছি, জেল কোডে যেহেতু আইন আছে।
কর্মকর্তারা জানান, কর্তৃপক্ষ দ্বিতীয় পর্যায়ে বৃদ্ধ এবং বার্ধক্যজনিত জটিলতায় যারা ভুগছেন এবং ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিনা বিচারে বন্দীদের মুক্তির বিষয়টি অগ্রাধিকারের মধ্যে রয়েছে এবং এদের একটি তালিকা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, বাংলাদেশের কারাগারগুলোতে বন্দী ধারণ ক্ষমতা রয়েছে 35,000 মতো, কিন্তু বর্তমানে বন্দীর সংখ্যা 85,000 বেশি ছাড়িয়ে গেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
রোহিঙ্গা ও বেআইনি অনুপ্রবেশকারীদের বিস্তারিত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে ভারতের সব রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা চাঙ্গা করার লক্ষ্যে এ নির্দেশ তারই অঙ্গ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীরা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে বলে তাদের যাতে খুঁজে বের করা যায় সেই জন্যই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার এই নির্দেশ। এদেশে প্রায় 14,000 রোহিঙ্গা বসবাস করে, যাদের নাম রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু কমিশনারের কাছে নথিভুক্ত রয়েছে। তবে তার বাইরে প্রায় 40,000 রোহিঙ্গা এদেশে বেআইনিভাবে বসবাস করছে বলে নানা মহলের দাবি। গত জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদে দাঁড়িয়ে দাবি করেন, ভারতে চলে আসা রোহিঙ্গাদের একাংশ নানা বেআইনি কাজকর্ম করছে এবং রোহিঙ্গাদের ভারতে অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা বাহিনী মজুত করা হয়েছে। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও গত বুধবার সরকারকে বেআইনি অনুপ্রবেশকারীদের আধার কার্ড দিতে নিষেধ করেছে। রোহিঙ্গাদের বেআইনি অনুপ্রবেশকারী তকমা দিয়ে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, রাজ্যগুলিকে ওদের গতিবিধি নজরে রাখতে, ওদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে যাতে ওদের মায়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতার 111 বছরের পুরনো ক্যালকাটা ক্লাব পরিবেশ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল থেকে সব রকম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে দিচ্ছে। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ক্লাবের সভাপতি ইন্দ্রজিৎ রায়ের নেতৃত্বে পরিচালন সমিতি জানে, এত বছর ধরে ক্লাব সদস্যরা এই ক্লাবের খাবার থেকে শুরু করে নানা জিনিস কিনে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকের ব্যাগই পেতেন। ক্লাবের 4,000 স্থায়ী এবং আরও কয়েক হাজার অস্থায়ী সদস্যের জন্য প্রতি মাসে 100 কিলোগ্রাম অর্থাৎ 8,000 ব্যাগ দরকার হয়। ইন্দ্রজিৎ রায় বলেন, এগুলো পরিবেশের অপূরণীয় ক্ষতি করে, তাই আগামীকাল 1 অক্টোবর থেকে ওরা প্লাস্টিকের ব্যাগের বদলে কাগজের ব্যাগ ব্যবহার শুরু করছেন। এরপর অন্যান্য ক্ষতিকর প্লাস্টিকের জিনিসও বর্জন করা হবে। কলকাতার সবচেয়ে অভিজাত সামাজিক ক্লাবের 3 দশকের পুরনো সদস্য প্রদীপ মিত্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন,
1 অক্টোবর থেকে ক্যালকাটা ক্লাবে প্লাস্টিক ব্যাগস ব্যান। আমার মতে এটা ক্যালকাটা ক্লাবের প্রেসিডেন্ট এবং কমিটির তরফ থেকে একটি প্রশংসনীয় ইনিশিয়েটিভ।
আমরা আশা করব পৃথিবীকে দূষণমুক্ত করে তোলার জন্য অন্যরাও এই দৃষ্টান্ত অনুসরণ করবেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অ্যাসোসিয়েটেড প্রেস এপি সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার এক শক্তিশালী টাইফুন জাপানে আঘাত হানে। এর ফলে টোকিও সহ বিভিন্ন এলাকায় বিমান ও ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের হুঁশিয়ারি দিয়েছে। দেশের নাম পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে আজ রবিবার ম্যাসিডোনিয়ায় জনগণ ভোট দিচ্ছে। দেশের নাম পরিবর্তন করে নর্থ ম্যাসিডোনিয়া করার জন্য ম্যাসিডোনিয়ার নাগরিকদের ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। ওই প্রস্তাব গণভোটে পাশ হলে প্রতিবেশী দেশ গ্রিসের সঙ্গে বহু দশকের বিবাদের অবসান হবে এবং নেটো ও ইউরোপীয় ইউনিয়নে দেশের অন্তর্ভুক্তির পথ প্রশস্ত হবে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবি জানিয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলম।
জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন, খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবি জানানো হয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সমাবেশ থেকে। রোববার বিকেলে 7 দফা দাবি জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবাধ, সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য 12টি লক্ষ্য এবং দাবি আদায়ের লক্ষ্যে 3রা এবং 4 অক্টোবর বিভাগীয় শহরে সমাবেশ এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন,
জাতীয় সংসদ বাতিল করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সশস্ত্র বাহিনী নিয়োগ নিশ্চিত করতে হবে।
বিএনপির কেন্দ্রীয় নেতারা সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে বলেছেন, বাংলাদেশের জনগণ দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকার করতে বদ্ধপরিকর। এ সকল দাবি আদায়ের জন্য বৃহৎ ঐক্য প্রয়োজন বলে উল্লেখ করে তারা দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে জাতীয় সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত 9টি ধারা আবার মন্ত্রিসভায় তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকেট এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সাথে একমত হয়ে বলেছেন, এই আইন বাকস্বাধীনতা দমনে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সম্পাদকদের আপত্তির মুখে সরকারের দায়িত্বপ্রাপ্ত 3 মন্ত্রী হাসানুল হক ইনু, আনিসুল হক ও মুস্তফা জব্বার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুরু থেকেই সম্পাদক পরিষদ এই আইনের অনেকগুলো ধারা নিয়ে আপত্তি জানিয়ে আসছে। এক পর্যায়ে সম্পাদক পরিষদ এর প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এরই পটভূমিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পাদকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। রোববার তথ্য মন্ত্রণালয়ে প্রায় 3 ঘন্টা আলোচনা শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এরকম একটা আইনের প্রয়োজনের ব্যাপারে আমরা সবাই একমত, কিন্তু এই আইনে যেন সাংবাদিকদের স্বাধীনতা ও বাকস্বাধীনতা ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে আমরা আলোচনা করতে সম্মত হয়েছি।
যেহেতু পার্লামেন্টে আইনটা পাশ হয়ে গেছে, সেহেতু আমি এই সব বক্তব্য মাননীয় তথ্যমন্ত্রী এবং মাননীয় আইসিটি মন্ত্রী সহ আমরা এটাকে মন্ত্রিপরিষদে, মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে মন্ত্রিপরিষদের বৈঠক, এখানে এটাকে আমি উপস্থাপন করব।
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমরা বরাবরই বলে আসছি এই আইন স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
ডিজিটাল নিরাপত্তার ব্যাপারে আমরা সম্পাদক পরিষদ অত্যন্ত সচেতন এবং আমরা মনে করি যে ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে একটি আধুনিক আইন আসা উচিত, কিন্তু সেই আইন যেন কোনোভাবেই সাংবাদিকতাকে প্রতিহত না করে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হন এমন কিছু করবে না সরকার। ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, রাষ্ট্রকে রক্ষা করার জন্য এই আইনের প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী বলেন, ভিন্ন মত থাকা সত্ত্বেও সরকার এ নিয়ে আলোচনায় বিশ্বাসী। ওদিকে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকেট রোববার এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সাথে একমত হয়ে বলেছেন, এই আইন বাকস্বাধীনতার দমন ও অপরাধযোগ্য হিসাবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে তথ্যমন্ত্রী আলোচনাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এই আইনের পরিবর্তন বিবেচনা করতে, যাতে এটি বাংলাদেশের সংবিধান, মানব, নাগরিক ও রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসানচরে নির্মিত হয়েছে প্রায় 1500 বাড়ি এবং শতাধিক আশ্রয় কেন্দ্র। হাতিয়া এবং সন্দ্বীপ উপকূলের মাঝামাঝি চরটিতে সড়ক, বাঁধ এবং জেটিসহ ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। এ সম্পর্কে কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা ভাসানচরে তৈরি হয়েছে প্রায় 1500 বাড়ি ও শতাধিক আশ্রয় কেন্দ্র। হাতিয়া ও সন্দ্বীপ উপকূলের মাঝামাঝি চরটিতে সড়ক, বাঁধ ও জেটিসহ ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য। বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান,
নিজস্ব অর্থ ব্যয়ে বাংলাদেশ সরকার কিন্তু ভাসানচরে এত বড় কার্যক্রম হাতে নিয়েছে, সেটি এখন প্রায় সমাপ্তির দিকে।
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর বিষয়ে গঠিত টেকনিক্যাল অ্যাসেসমেন্ট এন্ড প্রোটেকশন সাবকমিটির 11 সদস্যের একটি প্রতিনিধি দল গত 23 সেপ্টেম্বর চরটি পরিদর্শন করেছেন। তিনটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সমন্বয়ে গঠিত দলটি ভাসানচরের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
এখানকার অবস্থা দেখে তারা সন্তুষ্ট হয়েছেন এবং মনে করা হচ্ছে যে এখন বসবাসের জন্য খুবই উপযোগী।
কক্সবাজারের 30টি ক্যাম্পে 11 লাখ রোহিঙ্গা গাদাগাদি করে বসবাস করাতে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি সহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই সরকার কিছু রোহিঙ্গাকে অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরের এই উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়েছে। তবে রোহিঙ্গারা বলছেন, যেখানে তারা আশ্রয় নিয়েছেন কষ্ট হলেও সেখানে বেশ ভালো আছেন তারা। অন্য কোথাও স্থানান্তর করতে হলে স্থানটি তাদেরও পরিদর্শন করা দরকার বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
এত নতুন মানুষ লই যাই না, এলা মানুষ আছে যদি লই যাই না, দেখা বাড়ান সরকার এলা এই সিস্টেম তোরা যাই না সুন্দর করে, আর যদি চাই আই ফারি দইলে
আমাদের দেশের লোক যায় যদি এখানে যদি আবার মানে ইলেকশন করে তো বুঝবে এখন আমরা নিজেরা নিজেরা।
ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই দ্বীপটি পরিদর্শন করে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, এসব গুরুত্বের সাথে নিয়েছেন সরকার। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ভাসানচরে স্থানান্তর হতে যাচ্ছে 1 লাখ রোহিঙ্গা।
সবাই যদি আন্তর্জাতিক সংস্থাগুলি যদি আগ্রহ পোষণ করে, তাহলে আমরা সেখানে সরকারের যে ইতিমধ্যে একটি পরিকল্পনা আছে প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ সেখানে স্থানান্তরের, সেটি আমরা কাজটা শুরু করতে পারবো।
ভাসানচরে স্থানান্তরের চেয়েও সাধারণ রোহিঙ্গারা নিজ দেশে অধিকার নিয়ে প্রত্যাবাসনকে গুরুত্ব দিচ্ছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক জানিয়েছেন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে সাম্প্রতিককালে ইবোলার যে মহামারী দেখা দিয়েছিল তা 2014 সালে পশ্চিম আফ্রিকায় সাংঘাতিক ইবোলা রোগের মহামারীর চাইতেও ভয়াবহ ছিল। আজকে বিজ্ঞান এবং প্রযুক্তি পর্বে ভয়েস অব আমেরিকার সংবাদদাতা লিসা শ্লাইনের প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক টেড্রোস আধানম গেভেইয়েসাস জানিয়েছেন যে উত্তর কিভুতে প্রচণ্ড সংঘর্ষ চলাকালীন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা রোগের যে মহামারী দেখা দিয়েছিল তা কিন্তু 2014 থেকে 2015 সালে পশ্চিম আফ্রিকায় সাংঘাতিক ইবোলা রোগের মহামারীর তুলনায় আরও অনেক বেশি মারাত্মক হয়েছিল। 2014-15 থেকে শুরু হওয়া 2016 সাল পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 11,000 মানুষের মৃত্যু হয়েছিল। তিনি বলেন যে সংঘর্ষে আক্রান্ত এই এলাকাগুলিতে ইবোলা রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়েছিল, কেননা এখানে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ছিল খুবই সীমিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস বেনি এবং ম্যানজাইনা সফর করে ফিরে এসেছেন। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে যে ইবোলা মহামারী হয়েছিল এই দুটি শহর ছিল তার উপকেন্দ্র। তিনি বলেন যে এই সফরে যাওয়ার আগে তিনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন, তবে ওখানে যাওয়ার পর উত্তর কিভুতে সক্রিয় বিরোধিতার দরুন এই অঞ্চলের যে বিপদ ও সমস্যাগুলি তিনি দেখে এসেছেন তাতে তিনি আরও বেশি চিন্তিত। টেড্রোস বলেন যে এই অঞ্চলে 100 জনেরও বেশি সশস্ত্র গোষ্ঠী কাজ করে। এই বছর এখানে হত্যাকাণ্ড, অপহরণ, ধর্ষণ এবং অন্যান্য অত্যাচারের এবং সহিংসতার ঘটনা ঘটেছে।
Really conducive for Ebola actually to transmit freely, because in that area there are places called red zones, inaccessible areas.
টেড্রোস যুদ্ধ করতে ব্যস্ত দলগুলিকে আহ্বান করে বলেছেন এই যুদ্ধের অবসান করতে, এবং তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেন যে এই ইবোলা রোগের ভাইরাস অত্যন্ত সংক্রামক, সবার জন্যই খুব বিপজ্জনক। অত্যন্ত মারাত্মক এই ভাইরাসটির আক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং তার অন্যান্য অংশীদারী সংস্থাগুলি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন যে এই সম্প্রদায়ের 216 জন স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য আরও 20 জন মানুষ ইবোলার প্রতিষেধক টিকাটি নিয়েছেন। এই প্রক্রিয়াটিকে আরও গতিশীল করে তুলতে গিনি থেকে আরও প্রতিষেধক টিকা নিযুক্ত করা হচ্ছে, এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কর্তৃপক্ষ নানা ধরনের পরীক্ষামূলক ওষুধ ইবোলা রোগ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করার জন্য অনুমোদন দিয়েছেন। টেড্রোস আরও বলেন যে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন রোগীর ক্ষেত্রে এই রোগের শনাক্তকরণ এবং সেই সঙ্গে নানা ধরনের কমিউনিটি আউটরিচ, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছানো এবং নানা ধরনের শিক্ষামূলক প্রোগ্রামগুলির জন্য কাজ করা শুরু করে দিয়েছে। তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর প্রতিবেশী দেশগুলির সঙ্গেও কাজ করছে, যেমন উগান্ডা, বুরুন্ডি, রুয়ান্ডা এবং দক্ষিণ সুদান। এই সব দেশগুলি ইবোলা রোগের মারাত্মক ভাইরাস যাতে তাদের সীমান্ত অতিক্রম করতে না পারে তার জন্য তাদের নজরদারি ব্যবস্থা আরও জোরদার করেছেন এবং তাদের স্ক্রিনিং প্রোগ্রামগুলিও অনেক শক্তিশালী করে তোলার চেষ্টা করছেন।
মধুমিতা মৈত্র প্রবাসে বসবাসরত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রবীন্দ্রনাথের গান এবং সাহিত্য তার চেতনায় একটি বিশাল জায়গা দখল করে আছে। তার সাথে কথা বলেছি আমি কিছুদিন আগে, সেই সাক্ষাৎকারটি এখন আপনারা শুনবেন। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। জন্ম হয়েছিল বাংলাদেশে নাটোরে, পরবর্তীকালে শৈশব কৈশোর কেটেছে পাবনায়, এবং তিনি একসময় ঢাকাতে এসে বসবাস শুরু করেন এবং অনেক বড় বড় শিক্ষকের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন, এবং কিছুদিন শান্তিনিকেতনে গিয়েও তিনি রবীন্দ্রসঙ্গীত চর্চা করেছেন। আমাদের আজকের অতিথির নাম মধুমিতা মৈত্র, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকবার জন্য।
আপনার একটি সিডি আমার হাতে আছে, সিডিটি আমি দর্শকদের দেখাতে চাই। এটি হচ্ছে আমার মল্লিকা বনে, এটা হচ্ছে আপনার একটি সিডি যেটি প্রকাশিত হয়েছিল।
এটা আমার প্রথম অ্যালবাম আমার জীবনে বলতে হবে। আর এই সিডিটা যখন আমার হয়েছে রেকর্ডিংটা, সে সময়টা আমার অনেক অনেক রকম দুঃসময়ের মধ্যে দিয়ে আমি করেছি। আমার আমি গান গেয়েছি যখন রেকর্ডিংয়ের সময় আমার কণ্ঠ খুব খারাপ ছিল, খুবই সমস্যা নিয়ে আমি করেছি, তারপরেও বের করেছি যে একটা হোক কিছু একটা, তো আমার মনোপুত হয়নি অতটা।
আপনার সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল কবে কিভাবে?
সঙ্গীতের হাতেখড়ি বলতে আমার আমাদের আমার একটা পারিবারিক ভাবেই একটা সংস্কৃতি মনে আমি বলবো যে আমাদের পরিবারটা ছিল। আমার বাবা আমার জন্মের আগে থেকেই মানে সাংস্কৃতিক সংগ্রামের সাথে যুক্ত ছিলেন, এবং আমার জন্মের পর থেকেও আমি দেখে এসেছি। তারপরে মা মাসিদের কাছ থেকে আমার ইয়ে মানে গান শেখার ওই আরম্ভ সূচনা বলতে পারেন পাবনাতেই হয় আমার হাতেখড়ি। সেটা শাহানেজ খান স্বপন ওনার হাতে প্রথম আমার হাতেখড়ি হয়। তারপরে আমি পাবনার ললিত কলা কেন্দ্র ইফাতে গান করতাম, ওখানে আমার 2-3 জন শিক্ষক ছিলেন। তো
আপনার বাবার কথাটা একটু এখানে আমি উল্লেখ করতে চাই যে আপনার বাবা হচ্ছেন বাংলাদেশের সাংস্কৃতিক রাজনৈতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব শ্রী রণেশ মৈত্র, এবং আপনার মা
পূরবী মৈত্র।
আমি বলবো আমার বাবাকে ভীষণ ভয় পেতাম, হ্যাঁ খুব কঠিন কঠোর একজন মানুষ ছিলেন বাড়ির ভিতরে, কিন্তু বাড়ির বাইরে তার মানে একদম ভিন্ন তার বলবো আমি যে সবার সাথে তার চলাফেরা কথাবার্তা অন্যরকম ছিল, আমরা ফ্রি হতে পারতাম না বাড়িতে, ভীষণ ভয় পেতাম। কিন্তু মা ছিলেন আমার সাথে, মায়ের অনুপ্রেরণা উৎসাহেই আমার গান শেখা। হ্যাঁ মা আমাকে যত উৎসাহ যুগিয়েছিলেন এরকমটি বাবার কাছ থেকে আমি পাইনি, বাবার কাছে পেয়েছি। বলবো আমি যখন ঢাকায় গেলাম রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে, পাবনাতে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ থেকে যে কম্পিটিশন প্রতিযোগিতা হতো এগুলোতে আমি যেতাম, তো তখন সঞ্জিদা খাতুন, জাহানা রানীশি, অঞ্জলি রায় অনেকেই এসছেন, বিচারকের আসনে ছিলেন ওনারা, তো ওনারা যখন আমার গান শুনে গানের প্রশংসা করেছেন, আমার মনে হয় তখনই আমার বাবার ভেতরে ওই জিনিসটা এসেছে যে তার মেয়ে একটু হয়তো পারে। আমি বলবো না যে আমি সেরকম তেমন কিছু মানে গাই বা আমার এখনও শেখা অনেক শেখা বাকি আছে। আমরা
কি আপনার কণ্ঠে একটু গান শুনতে পারি, একটি গান?
নিশ্চয়ই। বর্ষার মতন ওয়েদার, মানে আমাদের কয়েকটা দিন খুব কাটছে বৃষ্টি মেঘলা, এই সেই, তো আমার ইচ্ছে করছে এই গানটাই গাইতে, আগে শুরু করি এই গানটি দিয়ে।
নিশ্চয়ই।
হ্যাঁ, আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও আজ যেমন
যেমন
গানটির পর্যায় প্রেম, প্রেম বৈচিত্র্য। শঙ্খ ঘোষ বলেছেন এই গানটি যেন প্রেম পর্যায়কে অতিক্রম করে যাওয়া একটি গান। এখানে যে বাসনার তাপ, যে প্রবল বেদনার প্রকাশ, তা যেন আমরা অভিজ্ঞতায় ধারণ করতে পারি না। রবীন্দ্রনাথ আমাদের সেখানে পৌঁছে দেন
এবং এত সহজ কিছু শব্দমালা, কিন্তু কি গভীর একটা সুর, কি গভীর একটা কথা। যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো, যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো, হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো। এত গভীর বেদনা, কিন্তু এইখানে কোনো কঠিন শব্দ কিন্তু নাই, আর সুরটাও এত এত গভীর। প্রেমের গান আপনি বলছেন, কিন্তু প্রেম পূজো সব কিছু একসাথে হয়ে গেছে কিন্তু এখানে, এবং আধ্যাত্মিক একটা সঙ্গীত বলা যেতে পারে এটাকে। আমাদের আজকে সময় সংক্ষিপ্ত, আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, রবীন্দ্রনাথ এই যে আপনি প্রবাসে আছেন, একজন প্রবাসী বাঙালি হিসেবে রবীন্দ্রনাথের অর্থটি আপনার কাছে কী? রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কাজ আপনার কাছে কী অর্থ বহন করে আপনার জীবনে?
আমি জানি না কি বলবো। আমি ছোট্টবেলা থেকেই, আমি যখন আমার গান শুরু হয়, রবীন্দ্রসঙ্গীতটাকে আমি কেন ধারণ করি সেটাও আমি এখনও সেই প্রশ্নের, আমি ভেতরে আমি সেই প্রশ্নের সম্মুখীন আছি এখনও। আমি দেখেছি আমার মাকে, আমার বাবাকে, আমার মাসিকে, এবং তাদের যে রবীন্দ্র জন্ম জয়ন্তী হতো 25শে বৈশাখ, আমাদের বাড়িতে ঘরোয়া একটা ঘরোয়া গানের ইয়ে হতো, মানে সেখানে আমার বাবা আবৃত্তি করতেন, আমার মা গান গাইতেন না, গান কিন্তু আবৃত্তি করতেন, অসম্ভব সুন্দর ওনার আবৃত্তি, বাবারও তাই। তো আর আমি যখন গান শিখি, শুরু করি, শুরুটা ছিল আমার বিভিন্ন রকম গানের মধ্য দিয়ে। আমি নজরুলের গান গেয়েছি, দেশাত্মবোধক গান আমি গাইতাম, আমি পল্লীগীতিও গেয়েছি, আমি প্রচুর কম্পিটিশন করেছি পাবনাতে, যত রকম ইয়ে হতো। তারপরে সেখান থেকে আমাকে মোহাম্মদ আলী স্যার, উনি ইফার ললিতকলা কেন্দ্রের টিচার ছিলেন, উনি প্রথম আমার ওখানকার টিচার ছিলেন, উনি আমাকে একটা কম্পিটিশন, সাধারণ একটা থানা পর্যায়ের কম্পিটিশনে নিয়ে গেলেন। সেখানে আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে বললেন, আমি একটা রবীন্দ্রসঙ্গীত করেছি। ওই দিন থেকে উনি আমাকে এমনভাবে বললেন যে আমি ফার্স্ট হয়েছি, ওখানে প্রথম স্থান অর্জন করেছিলাম। তারপরে আমাকে বললেন যে তুমি আর কোনো গান গাইবে না, তোমাকে এখন থেকে রবীন্দ্রসঙ্গীতই গাইতে হবে, তোমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতই ভালো লাগে, এটা নিয়েই তুমি থাকো। এরপর থেকে কি হলো, আমি আর অন্য দিকে গেলাম না, যে অন্য গানগুলো গাইলে আবার আমার রবীন্দ্রসঙ্গীতের ধারা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো মনে মনে তো আমি তাকে খুবই, আমি জানি না কিভাবে তাকে ভালোবেসে ফেলেছি, সেটাই আমি এখনও বুঝতে পারি না, কিন্তু তার যে বাণী, তার যে কথার অর্থ, এবং এই একটা মানুষ, তার কী ধরনের, মানে আমি বলবো যে একটা ছেলের মনের কথা সে জানে, হ্যাঁ, উঠতি বয়সে একটা মেয়ের মনের কথা কি উনি সেটাও বলতে পারেন, হ্যাঁ, বৃদ্ধ বয়সে কীরকম হয়, এবং প্রত্যেকটা ঋতু উনি এমনভাবে মানে অনুভূত ছিলেন যে প্রত্যেকটা ঋতুভিত্তিক গান রবীন্দ্রসঙ্গীতের প্রচুর আছে, হ্যাঁ, ওনার লেখা, এবং ঋতুগুলিকে উনি তেমনভাবেই উপলব্ধি করেছিলেন, তাই না? নাহলে ওনার পক্ষে লেখা সম্ভব ছিল না। আমার অত বেশি ওনার লেখা বই পড়া হয়নি, কিন্তু আমি যতটুকুনি তাকে পেয়েছি তাতেই আমি মুগ্ধ, এখনও মুগ্ধ আমি। হ্যাঁ, আমার আমার লক্ষ্য এখনও আছে যে আমি এখনও অনেক কিছু জানি না, কিন্তু আমার মানে স্বামীর মানে অনেক সহযোগিতা, হ্যাঁ, যে এই যে তার চাকরির ধরনটা একটু অন্যরকম, না, দেশ বিদেশ করে ঘুরে বেড়াতে হচ্ছে, যাযাবরের জীবন কতকটা আমার, কিন্তু আমি যে গান গাইতে চাই, গাইতে পারছি না অনেক সময়, হ্যাঁ, নানান পরিবেশে নানান ইয়েতে আমি করতে পারছি না, কিন্তু খুব অপরাধবোধ কাজ করে আমার। তো রবীন্দ্রনাথ আমি জানি না, রবীন্দ্রনাথ আমার জীবনে অনেকখানি জায়গা দখল করে আছেন, হ্যাঁ, এখন পর্যন্ত আমি তাকে নিয়েই থাকতে চাই, বাকি জীবনটাও তাই।
খুব ভালো লাগলো আপনি রবীন্দ্রনাথ এবং আপনার ব্যক্তিগত রবীন্দ্রনাথের কথা বললেন। আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে আপনার কাছে একটি গানের অংশবিশেষ শুনতে চাই, এবং তার ভেতর দিয়ে আমরা আজকে আমাদের সাক্ষাৎকার শেষ করব। এতক্ষণ আমরা কথা বললাম মধুমিতা মৈত্রের সাথে, আশা করি তার গান আপনাদেরকেও স্পর্শ করেছে। অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার একটি গান দিয়ে আমরা শেষ করছি আজকের এই অনুষ্ঠান।
তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনে,
শব্দটি অনেকের কাছেই পরিচিত, তবে এই শব্দটির উৎপত্তি এবং বিভিন্ন অর্থ নিয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আনা মাতিওর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন সঞ্জানা ফিরোজ।
আজ আমরা দুটি বিষয় নিয়ে কথা বলব। শুরুতে দুটি বিষয়ের মধ্যে মিল খুঁজে না পেলেও পরে বোঝা যায়। প্রথমে জুতা নিয়ে কথা বলা যাক। গরমে সারা বিশ্বের মানুষ এক ধরনের জুতো পায়ে দিয়ে থাকেন, যাকে আমরা বলি স্যান্ডেল অথবা ফ্লিপ ফ্লপ। এই জুতোগুলো খোলা বলে গরমের দিনে পায়ে দিয়ে আরাম, গোসল করার সময়ও অনেকে পরে থাকেন। সমুদ্র সৈকত বা সুইমিং পুলে সব ধরনের ভেজা জায়গায় এই ফ্লিপ ফ্লপ পরে যাওয়া যায়। জুতো বিশেষজ্ঞরা মনে করেন এই ফ্লিপ ফ্লপের উদ্ভব জাপানে। নিউইয়র্ক টাইমসে একটি লেখনীতে ব্যাখ্যা দেয়া ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান তাদের রাবারের উৎপাদন বাড়িয়ে দেয়। অন্যান্য জিনিসের মধ্যে কর্মীরা রাবার ব্যবহার করে জাপানের ঐতিহ্যবাহী স্যান্ডেল জোরি তৈরি করে। পুরো পৃথিবীতে এই জোরির রপ্তানি করে জাপান, তবে মানুষ এর নাম জোরি রাখেনি, রেখেছে ফ্লিপ ফ্লপ। আওয়াজ শুনে কি বুঝতে পারছেন কেন এই নাম? কারণ এই জুতো পরে হাঁটলে ফ্লিপ ফ্লপ আওয়াজ হয়। এই হলো কিছু তথ্য ফ্লিপ ফ্লপ জুতো সম্পর্কে। তবে আমেরিকান ইংরেজিতে ফ্লিপ ফ্লপ শব্দটির ব্যবহার হয় অন্য একটি ক্ষেত্রে। মানুষ যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বদলে ফেলে, একেবারে বিপরীত অবস্থান নেয়, তাকেও ফ্লিপ ফ্লপ বলা হয়। যেমন ধরুন, আপনি একদিন আপনার রুমমেটদের জানালেন আপনি নিরামিষভোজী হয়ে গেছেন এবং এখন থেকে আপনি শুধু সবজি, মটর, ভাত এবং পাস্তা খাবেন। কিন্তু সপ্তাহের শেষে যে আপনি বললেন আপনি আপনার মত পাল্টেছেন এবং এখন থেকে আপনি শুধুই মাংস খাবেন, এর অর্থ হচ্ছে আপনি ফ্লিপ ফ্লপ করছেন। শব্দ ইতিহাসবিদরা বলেন ফ্লিপ ফ্লপের ব্যবহার শুরু হয় 1930 সালে এবং এর উৎপত্তি বৈদ্যুতিক বিশ্ব থেকে। আমরা যখন সুইচ টিপ দেই তখন বাতি জ্বলে এবং খুন যেই আওয়াজটি হয় তখন ফ্লিপের মতো আওয়াজ হয়। আবার যখন বাতি নেভানোর জন্য সুইচ টিপ দেই তখন ফ্লপের মতো আওয়াজ হয়। আজকাল আমরা রাজনীতিতে এই ফ্লিপ ফ্লপ শব্দটি বেশি ব্যবহার করে থাকি। ফ্লিপ ফ্লপে অভিযুক্ত হওয়া ভালো বিষয় নয়। ধরুন আপনি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এবং পূর্বে কর ছাড়ের বিষয়ে আপনি অনেক কাজ করেছেন, তবে এখন সেই বিষয়টি নিয়ে কাজ করতে গেলে হয়তো আপনার জন্য ভালো হবে না। তাই প্রচারের সময় আপনি ভোটারদের জানালেন আপনি আপনার মত পাল্টেছেন, এখন আপনি ব্যবসা বাণিজ্যে কর ছাড় দেওয়ার বিপক্ষে। এক্ষেত্রে আপনার প্রতিপক্ষ আপনাকে দুর্বল মনে করতে পারে, কেননা আপনি বুঝতে পারছেন না বেশি ভোট আদায়ের জন্য আপনার কোনটি সমর্থন করা উচিত। একজন প্রার্থী যিনি প্রায়শই রাজনৈতিক লাভের জন্য ফ্লিপ ফ্লপ করেন, ভোটারদের কাছে তার ভাবমূর্তি খারাপ হয়। আরও একটি নিরপেক্ষ অভিব্যক্তি যার অর্থ ফ্লিপফ্লপের অর্থের কাছাকাছি সেটি হচ্ছে 180 ডিগ্রি। আপনি যদি একটি বৃত্তে 180 ডিগ্রি ঘোরেন তাহলে আপনি বিপরীত দিকে তাকাবেন। আপনি এই শব্দটি ব্যবহার করতে পারেন ঘুরে দাঁড়াতে বলার জন্য। আপনি বলতে পারেন আপনার বান্ধবী যখন একটি পার্টিতে তার সাবেক বন্ধুকে দেখতে পেলেন তখন তিনি 180 ডিগ্রি ঘুরে তাড়াতাড়ি সেই জায়গা থেকে চলে গেলেন। এটি আক্ষরিক অর্থ। আর আলংকারিক অর্থে 180 ডিগ্রি মানে হচ্ছে আপনি আপনার মত সম্পূর্ণ পাল্টেছেন অথবা আপনি আপনার জীবনে অনেক বড় ধরনের পরিবর্তন আনছেন। আপনার কর্মক্ষেত্রে আপনার উপরোক্ত কর্মকর্তা যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মত পরিবর্তন করেন তাহলে তাকে 180 বলাই ভালো। আপনি যদি কাউকে অসন্তোষ করতে না চান তাহলে আপনার ফ্লিপফ্লপের ব্যবহার শুধু সমুদ্র সৈকতেই করুন।
এবারে খেলার খবর। খেলার খবরে রয়েছে ফুটবল, ক্রিকেট এবং বিভিন্ন প্রসঙ্গ। আজকে আমার সাথে খেলার খবরে যোগ দিচ্ছেন ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? একটা বড় খবর দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ দল ভুটানের থিম্ফুতে চাংলি মিথং স্টেডিয়ামে অনূর্ধ্ব 18 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ, সাফ অনূর্ধ্ব 18 মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে 17-0 গোলে পরাজিত করেছে, 17-0। এবং স্বপ্না 7টি গোল দিয়েছেন, মার্জিয়া 4টি, শিউলি আজিম 2টি গোল করেছেন। এছাড়াও আঁখি খাতুন, মিশরাত জাহান, তহুরা খাতুন এবং কৃষ্ণা রানী 1টি করে গোল করেছেন। এই যে 17টি গোল, আমরা জানি যে এর ফলে, এই জয়ের ফলে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ, এবং পাকিস্তান এর আগের খেলায় নেপালের কাছে হেরেছিল 12-0 গোলে, এবারে বাংলাদেশের কাছে হারলো তারা 17-0 গোলে, এবং এর ফলে পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে, এই গ্রুপ থেকে বাদ হয়ে গেল। তো এখন মঙ্গলবার বি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, 17-0 এই ম্যাচটি আপনি দেখেছেন, খেলাটি সম্পর্কে আমাদের একটু বলবেন।
বাংলাদেশ এই ম্যাচ জিতবে এটা নিয়ে কোনো ভাবনাই ছিল না, কারণ বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন তিনি বারবার বলেছিলেন যে গত 2 বছর ধরে এই মেয়েরা একসাথে প্র্যাকটিস করছে এবং সেটাই হলো এই দলের মূল শক্তি। এবং বাংলাদেশ শুধু নয়, নেপালের কোচও কিন্তু বলছেন এই টুর্নামেন্টে বাংলাদেশই অন্যতম ফেভারিট। তারা বাংলাদেশের যে ফুটবলে মেয়েরা যে একটা বিপ্লব এনেছে সেটাকে রোল মডেল করে তারাও এগোচ্ছে, সামনের দিকে এগিয়ে যেতে চান। এবং পাকিস্তানের কোচও কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশি এই মেয়েদের, এবং তিনি বলেছেন পাকিস্তানে মেয়েদের খেলা রক্ষণশীল, বিশ্ব খেলা তেমন একটা হয় না, একটা ওপেন ট্রায়ালের মাধ্যমে মাত্র শুরু করেছে, তারা এসেছে তাদের মেয়েরা যে ওপেন ট্রায়ালে খেলার আগ্রহ দেখিয়েছে সেই জন্য তারা এই টুর্নামেন্টের নাম লিখিয়েছেন। এবং ভারতের যিনি কোচ তার টিমও প্রায় 2 মাসের প্র্যাকটিস করে এখানে এসছেন, এবং তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশের মেয়েরা সত্যি অবাক করা ফুটবল খেলে। মোদ্দা কথা, বাংলাদেশ দলের একজন ফুটবল ফেডারেশন একজন টেকনিক্যাল ডিরেক্টর রয়েছেন ইংলিশ পল স্মলি, তিনি কিন্তু এই টিমটার পেছনে গাইড করছেন। এবং সত্যি কথা বলতে কি, গত প্রায় 1.5-2 বছর ধরে এখন 40 জন মেয়ে ফুটবলার একসাথে প্র্যাকটিস করেন, একসাথে থাকেন, একসাথে ফুটবল ফেডারেশনের ডরমিটরিতে থাকেন এবং পাশে টার্ফে প্র্যাকটিস করেন। এটা একদম নিয়ম বাঁধা প্র্যাকটিস, প্রায় প্রতিদিন দুবেলা প্র্যাকটিস করেন এবং সারাদিন যে তারা একসাথে থাকেন সেই আন্ডারস্ট্যান্ডিংটার মধ্যেই কিন্তু বাংলাদেশ খেলেছে। প্রথমটা আমি পুরোটা দেখেছি, 8 গোলে লিড নিয়েছে পাকিস্তান। দু একবার শুধু বাংলাদেশ সীমানার মিডফিল্ডাররা যেখানে দাঁড়ায় সেই পর্যন্ত বলটা আনতে পেরেছিল। বাংলাদেশি মেয়েরা এতটা ডমিনেট করেছে, অসংখ্য গোলের সুযোগ তৈরি করে তারা ফার্স্ট হাফে 8 গোল এবং পরের হাফে 9 গোল করেছে।
দিলুভাই, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবল দল বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মেয়েদের ফুটবল অত্যন্ত একটা শক্তিশালী একটা দল, এই মেয়েদের দল। আর বাংলাদেশের অনূর্ধ্ব 18 দল যেরকম এখন একসাথে, আপনি যেটা বলছেন, একসাথে তারা ডরমিটরিতে থাকছে, প্র্যাকটিস করছে, এই দলটি কি ভবিষ্যতে বাংলাদেশের মহিলা দল হিসেবে একটা আন্তর্জাতিক অঙ্গনে বড় রকমের ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় আপনার?
হ্যাঁ, সেটা নিয়ে সন্দেহ নেই, কারণ বাংলাদেশের এই দলটার টার্গেটই কিন্তু মহিলা বিশ্বকাপে জায়গা করে নেওয়া। বাংলাদেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল, অস্ট্রেলিয়ান এই আন্ডার 16 এর সাথে খেলেছিল এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়া এশিয়ায় টপ লেভেলের টিম, তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে 3-2 গোলে হেরেছিল বাংলাদেশ এবং সেটা খেলা হয়েছিল ব্যাংককে। তো মোদ্দা কথা, বাংলাদেশ কিন্তু বড় দলগুলি, শক্তিধর দলগুলির বিরুদ্ধেও ভালো খেলছে। শুধু একটাই প্রবলেম যে আমাদের দেশের, আমাদের যে গড় উচ্চতা সেটা হয়তো একটু বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এবং পলিসমন একটা সুন্দর কথা বলেছেন যে বাংলাদেশ দলের যে কিছু ওই সম্ভাবনায় খেলোয়াড়কে দেখেছেন, তিনি তাদেরকে ইউরোপের বিভিন্ন জায়গায় খেলানোর সুযোগ করে খুঁজছেন এবং তিনি বিশ্বাস করেন বেশ কিছু মেয়ে আগামী 2 বছরের মধ্যেই ইউরোপের কোন ফুটবলে খেলতে পারবে। এটা একটা আশার খবর যে সত্যি কিন্তু মেয়েরা খুবই ভালো খেলছে।
মঙ্গলবার বাংলাদেশ খেলতে যাচ্ছে নেপালের বিরুদ্ধে এবং নেপাল দল হিসেবে কতটা শক্তিশালী এবং বাংলাদেশের সাথে নেপালের অতীতের রেকর্ড কেমন?
বাংলাদেশ নেপালের বিরুদ্ধে খুব বেশি কঠিন হবে আমার মনে হয় না, কারণ কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশের যে খেলা হয়েছিল আন্ডার 16 সেখানেও কিন্তু বাংলাদেশ সহজেই উড়িয়ে দিয়েছিল নেপালের মেয়েদের। তো এখানেও কিন্তু নেপালের মেয়েদের সাথে বাংলাদেশের খুব একটা লড়াই হবে আমি মনে করি না, কারণ বাংলাদেশ ডমিনেট করবে। বাংলাদেশের একটাই লড়াই হতে পারে, সেটা আমার ধারণা ভারতের সাথে। ঢাকায় যে টুর্নামেন্টটা হয়েছিল সেখানে ফাইনালে বাংলাদেশ ভারতের কাছে লড়াই করেও হেরে গিয়েছিল, তারপরে এবার বিশ্বাস যে বাংলাদেশ আর ভারত কি ফাইনাল হবে এবং টুর্নামেন্টে দুটো বেস্ট দলই ফাইনাল খেলবে এবং সেদিন যার দিন থাকবে তারা টুর্নামেন্টটা জয় করবে, এটা আমি খুবই বিশ্বাস করি।
নিশ্চয়ই। এবার একটু ক্রিকেটের দিকে নজর দেই, আবার ফুটবলে ফেরত আসব। তবে ক্রিকেটে আমরা জানি যে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ একটুর জন্যে শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছে এবং মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছেন, ফাইনালেও দুর্দান্ত বোলিং করেছেন। মুস্তাফিজ এখন তার এ পর্যন্ত যে কেরিয়ার, ক্রিকেট কেরিয়ার, তাতে র্যাঙ্কিংয়ে এখন তার অবস্থানটা আগের চাইতে সবচাইতে ভালো, এ সম্পর্কে একটু বলবেন মুস্তাফিজের এই র্যাঙ্কিং সম্পর্কে?
ঠিক তাই, মুস্তাফিজ যত দিন যাচ্ছে ম্যাচিউরিটি আসছে মুস্তাফিজের। বিশেষ করে আপনি যদি খেয়াল করেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু একটা অসাধারণ বোলিং স্পেল করেছিলেন মুস্তাফিজ, সেদিন 4 উইকেট নিয়ে মুস্তাফিজ প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন, সেখানে কিন্তু পাকিস্তান ব্যাকফুটে চলে গিয়েছিল এবং পাকিস্তানের হোম গ্রাউন্ড হলো আবুধাবি, সেখানে মুস্তাফিজ কিন্তু দুর্দান্ত বল করেছে। যদিও পাকিস্তানি পেস বোলাররা ভালো বল করেছে, কিন্তু মুস্তাফিজ ছিলেন দু দলের মধ্যে ডিফারেন্সটা এবং সেই মুস্তাফিজ কিন্তু ভারতের বিরুদ্ধেও ভালো বল করেছেন, কারণ মুস্তাফিজ IPL-এ খেলছেন গত 2-3 বছর ধরে এবং তাকে কিন্তু এখনো ভারতীয় ব্যাটসম্যানরা যথেষ্ট সমীহ করেন, কারণ মুস্তাফিজের প্লাস পয়েন্ট হলো বাংলাদেশ দলের হেড কোচ কটনি ওয়ালস, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেস বোলার, তিনি কিন্তু মুস্তাফিজকে ঘষে মেজে একটা ভালো শেপে এনে দিয়েছেন। এবং যত দিন যাচ্ছে মুস্তাফিজের ম্যাচিউরিটি আসছে এবং মুস্তাফিজ ক্রমেই আরো বেশি
আনপ্রেডিক্টেবল হয়ে উঠছেন। দিলু ভাই, এখানে একটু আমি বলে রাখি আমাদের শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য, যে যে র্যাঙ্কিং এর কথা বলা হচ্ছে মুস্তাফিজ সম্পর্কে বাংলাদেশের বোলার, সেটা হচ্ছে ওয়ান ডে বোলারদের র্যাঙ্কিং, আইসিসি ওয়ান ডে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি এখন দ্বাদশ স্থানে উঠে এসেছেন। এর আগে দ্বাদশ স্থানে মুস্তাফিজ এতটা ওপরে কখনো ছিলেন না। তিনি আফগানিস্তানের রশিদ খান এবং ভারতের কুলদীপ যাদবের সাথে যৌথভাবে সর্বোচ্চ দশটি উইকেট নিয়েছেন এশিয়া কাপে এবং তার কেরিয়ার সেরা 651 রেটিং পয়েন্ট এখন তার। এখানে আরেকটা জিনিস বলা দরকার যে মুস্তাফিজ আছেন দ্বাদশ স্থানে, 27 নম্বরে আছেন মাশরাফি বিন মুর্তাজা, বাংলাদেশের অধিনায়ক এবং দীর্ঘদিন ধরে অত্যন্ত সফল অধিনায়ক। 29 নম্বরে আছেন সাকিব আল হাসান। এশিয়া কাপে রুবেলের বোলিংয়ের কারণে তিনি এখন আরেকটু উঠে এসছেন, 42 তম অবস্থানে আছেন তিনি। আর শীর্ষ স্থানটা ধরে রেখেছেন ভারতের বুমরা, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন রশিদ, এবং তৃতীয় স্থানে উঠে এসেছেন কুলদীপ। এই হচ্ছে র্যাঙ্কিংয়ের অবস্থা। আজকে সময় আমাদের প্রায় শেষ হয়ে আসছে, খুব সংক্ষেপে আপনি একটু বলবেন যে এবারে এশিয়া কাপের ফাইনালের আম্পায়ারিং আপনি নিজেও একসময় পেশাগতভাবে আম্পায়ার ছিলেন, খুব সংক্ষেপে আম্পায়ারিংয়ের মান কেমন ছিল?
বাংলাদেশের মানুষ কিন্তু এখনো বিক্ষুব্ধ, বাংলাদেশের মানুষ বিশ্বাসই করতে পারছেন না, তাদের কষ্ট হচ্ছে যে সেবায় ভারতের মতো তফসিলের দলের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ যে হেরেছে সেটা ব্যাড আম্পায়ারিং এর শিকার হয়েছে। যদিও লিটনের আউট এবং ইমরুল কায়েসের যে আউট সে দুটো নিয়ে অনেক কথা হয়েছে, এবং ইমরুল কায়েস যে বলে আউট হয়েছেন সেটা অফ স্টাম্পের অনেক বাইরে ইম্প্যাক্ট করে, অফ স্টাম্পের বাইরেই কিন্তু তাকে হিট করেছিল, ফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন এবং ইমরুল কায়েস থার্ড আম্পায়ার নিয়েও কিন্তু তিনি আউট হয়েছিলেন, কিন্তু পরিষ্কার দেখে গেছে অফ স্টাম্পের অনেক বাইরে বলটা পড়েছিল এবং হিটও করেছিল অফ স্টাম্পের বাইরে। আর লিটন দাসের যে স্টাম্পিংটা হয়েছে, রড টাকার যে আউটটা দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি ক্রিকেট মানুষ বিশ্বাস করেন আউটটি ভুল ছিল, শুধু বাংলাদেশের পেয়েছেন অনেক ক্রিকেট এক্সপার্টও কিন্তু বলেছেন যে, এবং অনেক যারা প্রথম শ্রেণীর আম্পায়ারিং করেছেন তারাও বলেছেন কিন্তু ওটা ভুল ছিল ডিসিশন।
ভাই, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার সাথে আবার পরে কথা হবে। এই ছিল আজকের খেলার খবর। এবারে সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের ওভারসিজ প্রাইভেট ইনভেস্টমেন্ট কর্পোরেশন, সংক্ষেপে ওপিআইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেভিড বোহিগিয়ান ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়া সফর করেন। ওপিআইসি যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক উন্নয়নমূলক একটি সংস্থা। গুরুত্বপূর্ণ উন্নয়নমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় এই সংস্থা ব্যক্তিগত অর্থ সহজলভ্য করে থাকে, এবং এরই মাধ্যমে সংস্থাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। 14 আগস্ট তারিখে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল আর্মেনিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বিষয়ে মন্ত্রী আর্টসভিক মিনাসওয়ানের সঙ্গে আলোচনায় মিলিত হন। মিস্টার বোহিগিয়ান বলেন, ওপিআইসি বিভিন্ন প্রকল্প যা উন্নততর মানদণ্ড এবং স্বচ্ছতার মাধ্যমে দুর্নীতিকে বাধা দেয়, তেমনি এক স্থিতিশীল ও স্বতন্ত্র আর্মেনিয়া গড়তে সহায়তা করবে। আমরা বিনিয়োগের মাধ্যমে আর্মেনিয়ার অবকাঠামো এবং অন্যান্য খাতে অবদান রাখতে চাই, যাতে করে অর্থনৈতিক সমৃদ্ধি, চাকুরির সংস্থান এবং জনগণের দীর্ঘমেয়াদী কল্যাণ নিশ্চিত হয়। মিস্টার বোহিগিয়ান 14 আগস্ট তারিখে তিবলিসিতে জর্জিয়ার প্রধানমন্ত্রী মামুকা বাগটাটসের সঙ্গে বৈঠকে মিলিত হন। মিস্টার বোহিগিয়ান বলেন, জর্জিয়াতে ওপিআইসির বিনিয়োগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের সুযোগ সুবিধা ও সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়তা করেছে, যার মাধ্যমে স্বচ্ছতা, স্থিতিশীলতা, উৎকর্ষতা এবং স্থানীয় লোকজনদের প্রতি শ্রদ্ধা দেখানো হয়েছে। জর্জিয়া সরকার সেই দৃষ্টান্ত দেখিয়েছে যে সুশাসন কী করে ব্যক্তিগত বিনিয়োগের পথ প্রশস্ত করেছে এবং ভবিষ্যতের বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল করে দিতে পারে। ১৬ অগস্ট তারিখে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল আজারবাইজান সরকারের নেতৃবর্গ, অর্থ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী রুফাহাত মাহমুদভ, আজারবাইজানের এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশনের পরিচালক ফুয়াদ জাফারভ, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেসের প্রধান শামিল সুলেমানলির সঙ্গে আলোচনায় মিলিত হন। মিস্টার বহিকান বলেন, আজারবাইজান তথা এই অঞ্চল যুক্তরাষ্ট্রের বৃহত্তর বিনিয়োগের জন্য চমৎকার এক সুযোগ এনে দিয়েছে, যা ব্যক্তিগত খাত উজ্জীবিত করে উন্নত জীবন এবং সমাজ গঠনে সহায়ক হয়েছে। যে বিনিয়োগ স্বচ্ছতা, ধারণ ক্ষমতা, উৎকর্ষতা উন্নয়নে সহায়ক হয়, যা স্থানীয় সমাজ ও তাদের পরিবেশের প্রতি শ্রদ্ধা দেখায়, আজারবাইজান তেমনি বিনিয়োগ নিশ্চিত করে জনগণের জন্য ইতিবাচক পথ প্রদর্শনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সেই লক্ষ্যে নিবেদিত আজারবাইজান সরকারের সঙ্গে কাজ করতে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সেই শর্তাবলীর পথ প্রশস্ত করতে যা দুটি দেশ এবং অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে, আমরা সেজন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকব। ওপিআইসি সংস্থা রুশ ফেডারেশন সংলগ্ন এই দেশগুলিতে বর্তমানে $168 মিলিয়ন বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্র সরকার স্বচ্ছ এবং সমৃদ্ধশালী অর্থনীতি যা যুক্তরাষ্ট্র এই অঞ্চল তথা বিশ্বের জন্য মঙ্গলময় হয়, সে লক্ষ্যে আমাদের অংশীদার আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়ার সঙ্গে একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শগুফতা নাসরিন কুইন।
ইন্দোনেশিয়ায় কর্মকর্তারা বলেছেন, ভূমিকম্প ও তারপরে সুনামিতে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে এখন দাঁড়িয়েছে 832। কর্তৃপক্ষ বলেছে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে তারা অনুমান করছে। জাতীয় বিপর্যয় সংস্থার মুখপাত্র সুতপ্পো পূর্ব নুগ্রহ বলেছেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। ফরাসি সংবাদ সংস্থা থেকে বলা হয়, নুগ্রহ আরও বলেন, কোনো রোগ যাতে ছড়াতে না পারে সে কারণে আজ থেকে আমরা গণকবর দেওয়া শুরু করব। ভূমিকম্প ও সুনামিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শনের জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো রবিবার পালু শহরে পৌঁছন। যেসব স্থান ভূমিকম্প ও তারপরে সুনামিতে বিধ্বস্ত হয়, পালু তার অন্যতম। রবিবার হোয়াইট হাউস থেকে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য মনোনীত বিচারক ব্রেট ক্যাভেনর বিষয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর তদন্তে তারা হস্তক্ষেপ করবে না। হোয়াইট হাউসের মুখপাত্রী সেরা হাকাবি স্যান্ডার্স রবিবার ফক্স নিউজ টেলিভিশনকে বলেছেন, হোয়াইট হাউসের আইনজীবী সেনেটকে তদন্তের ব্যাপকতা বিষয়ে শর্ত নির্ধারণ করতে দিয়েছেন। ডক্টর ক্রিস্টিন ব্লাজি ফোর্ড বিচারক ব্রেট ক্যাভেনর বিরুদ্ধে যৌন অসদাচরণের যে অভিযোগ করেছেন সে সম্পর্কে FBI এর তদন্ত বিষয়ে সেরা হাকাবি স্যান্ডার্স উল্লেখ করছিলেন। ক্যাভেনর এবং ফোর্ড দুজনই গত বৃহস্পতিবার সেনেটের বিচার বিভাগীয় কমিটিতে পৃথকভাবে সাক্ষ্য দেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইনের মধ্যে বৈঠকের কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে বিশেষ তদন্তের তত্ত্বাবধান করছেন রড রোজেনস্টাইন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টে ইঙ্গিত দেয়া হয় যে রোজেনস্টাইন সুপারিশ করেছেন যে তথ্য প্রমাণ সংগ্রহ করার লক্ষ্যে গোপনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথাবার্তা রেকর্ড করা হোক, যাতে এটা প্রমাণ করা যায় যে তিনি শাসন করার অযোগ্য। এই অভিযোগ অস্বীকার করেছেন দুটি বিবৃতিতে রোজেনস্টাইন। AP সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার এক শক্তিশালী টাইফুন জাপানে আঘাত হানে, এর ফলে টোকিও সহ বিভিন্ন এলাকায় বিমান ও ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। কর্তৃপক্ষ ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের হুঁশিয়ারি দিয়েছে। দক্ষিণের প্রধান দ্বীপ কিয়োশুতে মিয়াজাকি ক্ষেতখামার বাড়িঘর প্লাবিত হয় যখন টাইফুন ট্রামি জাপানের দক্ষিণ পশ্চিমে আঘাত হানে। দেশের নাম পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে আজ রবিবার ম্যাসিডোনিয়ায় জনগণ ভোট দিচ্ছে। দেশের নাম পরিবর্তন করে নর্থ ম্যাসিডোনিয়া করার জন্য ম্যাসিডোনিয়ার নাগরিকদের ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। ওই প্রস্তাবে গণভোট পাশ হলে প্রতিবেশী দেশ গ্রিসের সঙ্গে বহু দশকের বিবাদের অবসান হবে।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত এবং প্রকৌশলীর ভূমিকায় ছিলেন কর্নেলিয়াস টেনার। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.